ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এখনো সন্ধান পাওয়া যায়নি।
রয়েছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানালো আজ সিপিআইএম।
আরও থাকছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে স্বঘোষিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে নেওয়া প্রস্তাব বিষয়ে একটি রিপোর্ট। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের ফার্গুসনে দুজন পুলিশকে আজ সকালে গুলিবিদ্ধ করা হয়। এর আগে ওই শহরের পুলিশ প্রধান বিচার বিভাগের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন যে পুলিশ বিভাগ বর্ণবাদী মনোভাব নিয়ে কাজ করেছে। বিক্ষোভকারীরা ফার্গুসনে থানার বাইরে সমবেত হবার সময় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। সেখানকার সেন্ট লুই কাউন্টি পুলিশ বিভাগের একজন সদস্যের ঘাড়ে গুলি করা হয় এবং অপর কর্মকর্তা নিকটবর্তী ওয়েবস্টার গ্রোভস শহরের পুলিশ সদস্য মুখে গুলিবিদ্ধ হন। সেন্ট লুই কাউন্টির পুলিশ প্রধান জন বেলমার বলেন যে গুলিবিদ্ধ কর্মকর্তারা জ্ঞান হারাননি, তবে তারা গুরুতর আহত হয়েছেন। বেলমার বলেন যে কেবলমাত্র পুলিশ হওয়ার কারণেই তাদের উপর গুলি চালানো হয় এবং গুলি চালকটি বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যেই লুকিয়েছিল। তবে ফার্গুসনে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে থানার উল্টো দিকে একটি পাহাড় থেকে এই গুলি ছোঁড়া হয়। গুলি চালানোর ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাব আজ বাইদুয়া শহরে আক্রমণ চালানোর দায় স্বীকার করেছে। ওই হামলায় অন্তত 8 জন প্রাণ হারিয়েছে। আক্রমণের লক্ষ্য ছিল সোমালি সংসদের সাবেক স্পিকার এবং দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্তমান প্রধান শরীফ হাসান শেখ আদেনের বাড়ি এবং তার সদর দপ্তর। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে জঙ্গিরা বাড়ির বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এবং তারপর গুলি চালানোর আরম্ভ করে। প্রহরীদের সঙ্গে তখন বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। আঞ্চলিক পুলিশ কমিশনার কর্নেল মাহাদ আবিদ রাহাম ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে বলেন যে 12 জন নিহত হয়েছে, তবে ওই অঞ্চলে বিভিন্ন কর্মকর্তা বলছেন যে নিহতের সংখ্যা 8, যাদের মধ্যে রয়েছে 3 জন আক্রমণকারী, 3 জন সোমালি সৈন্য এবং সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের 2 জন ইথিওপীয় সৈন্য। হামলার পরপরই আল শাবাবপন্থী ওয়েবসাইটে এই আক্রমণের দায় স্বীকার করে ওই গোষ্ঠীটি। তবে জানা গেছে যে সাবেক স্পিকার নিরাপদে রয়েছেন এবং তার কোনো ক্ষতি হয়নি। এখনও সন্ধান মেলেনি বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের। তিনি নিখোঁজ রয়েছেন 50 ঘণ্টারও অধিক সময়। গত 1 মাস ধরে বিএনপির মুখপাত্র হিসেবে তিনি বিবৃতি দিয়ে আসছিলেন ক্রমাগত। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
পরিবার বলেছে আইন শৃঙ্খলা বাহিনী গত মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তরফে বলা হয়েছে তারা তাকে আটক করেননি। হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আগামী রোববারের মধ্যে কেন খুঁজে বের করে আদালতে হাজির করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ এক সংবাদ সম্মেলনে তার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। মাহবুবে আলম বলেন আইজিপির সঙ্গে তার কথা হয়েছে, তিনি জানান পুলিশ তাকে আটক করেননি। এ সময় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ থেকে বলা হয় যে কোনো নিখোঁজ নাগরিককে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন পুলিশের কাছে নেই এটুকু বলা যায়, তিনি হয়তো অন্য কোথাও পালিয়ে বা লুকিয়ে থাকতে পারেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে সালাউদ্দিন আহমেদের মুক্তি দাবি করেন। তিনি বলেন ক্ষমতাসীনরা এই ঘটনার দায় এড়াতে পারেন না। ওদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে নিম্ন আদালত। একই সঙ্গে তার জামিনের আবেদনও নাকচ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ICU ভর্তি রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার মংলায় একটি সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 5 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকতে পারে আরও 50 জন এমন ধারণা করা হচ্ছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
বৃহস্পতিবার দুপুরে যখন দুর্ঘটনাটি ঘটে তখন সেখানে প্রায় 100+ শ্রমিক কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় দমকল বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। এদিকে ঢাকার অদূরে শ্রীপুরে ঢাকাগামী একটি ট্রেনের সাথে বৃহস্পতিবার একটি ট্রাকের ধাক্কা লাগলে ট্রেনটির একটি বগির দরজায় ঝুলে থাকা তিনজন যাত্রী নিহত হন। রেল কর্তৃপক্ষ এই ঘটনার জন্য তদন্ত শুরু করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের 47 জন সেনেটর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে তেহরান সরকারের কাছে যে খোলা চিঠি পাঠিয়েছেন তার সমালোচনা করেন। তিনি বলেন যে এতে যুক্তরাষ্ট্রের রাজনীতির অসংহত রূপই প্রকাশ পেয়েছে। ওই চিঠিতে সতর্ক করে দেওয়া হয়েছে যে ইরান 6 জাতিগোষ্ঠীর সঙ্গে যে চুক্তিতে পৌঁছতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট তা বাতিল করে দিতে পারবেন। দুপক্ষ এ মাস শেষ হবার আগেই একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে এবং এই আলোচনা রোববার থেকে আবার শুরু হবার কথা। ইরানের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম আয়াতুল্লাহকে উদ্ধৃত করে বলছে যে তাঁর কথায় এই আলোচনা প্রক্রিয়ায় পেছন থেকে যে ছুরিকাঘাত করা হয়েছে সে ব্যাপারে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন যে দুপক্ষ যখন আলোচনা সমাপ্তির দিকে এগুচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী বিশেষ করে যুক্তরাষ্ট্র তখন কঠোর মনোভাব গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন যে এই চিঠির ব্যাপারটি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে এবং দেশগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি পরিবর্তন করার কোনো অধিকার কংগ্রেসের নেই। তিনি রিপাবলিকানদের এই চিঠিকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। কলকাতা পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাস ঘটানোর অভিযোগ তুলল সিপিআইএম। বিস্তারিত রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সাংসদ মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন পুরসভার দখল নিতে শাসক দল সব ধরনের কৌশল নেবে। একই সঙ্গে মোহাম্মদ সেলিম জানিয়েছেন নির্বাচনের সবকটি আসনেই প্রার্থী দেবে সিপিআইএম। অভিযোগের কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ইকবাল হাকিম। তার বক্তব্য, নিজেরা যখন সরকারে ছিল তখন ভোট লুট করত সিপিআইএম ক্যাডাররা, নিজেরা যা করত অন্যরাও করবে বলে সিপিআইএম মনে করছে। পরাশিস খোসায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতার হকার মোকাবেলায় মাঠে নামলেন ব্যবসায়ীরা। হকারদেরকে না সরালে সরকারকে কর প্রদান বন্ধ করায় হুমকি দিলেন তারা। এ নিয়ে শুনুন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্তের পাঠানো রিপোর্ট।
ব্যবসা বাঁচাতে রুখে দাঁড়ালেন নিউ মার্কেট ও লাগোয়া এলাকার 5,000 দোকানদার। বুধবার থেকে শুক্রবার এলাকার সমস্ত দোকান বন্ধ রাখা হচ্ছে। 15টি দোকান মালিক সংগঠন হকার সমস্যার মোকাবিলায় সরকারের হস্তক্ষেপ দাবি করে কর্মসূচি নিচ্ছেন। এরা বলছেন গত 5 বছরে তাদের দোকানগুলির বিক্রি বাটা 40% নেমে এসেছে। হকারদের সরিয়ে না দিলে এরা এখন যে 7 রকম কর দেন সেটা দেওয়া বন্ধ করে দেওয়ার কথাও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যান্য এলাকার ব্যবসায়ীরাও একই পথে যাবার কথা ভাবছেন। গত 2 দিন ধরে সাধারণ মানুষের মুখে মুখে হকারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদের আলোচনা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরাকি বাহিনী এবং মিলিশিয়া তিকরিত শহরটিকে সঘোষিত ইসলামিক স্টেট গোষ্ঠীর জঙ্গিদের হাত থেকে রক্ষার জন্য শহরটির উপর তাদের নিয়ন্ত্রণ জোরদার করছে। বিদ্রোহী বন্দুকধারী এবং তাদের বোমা বিস্ফোরণ এই অগ্রগতিকে ব্যাহত করছে। সে সত্ত্বেও সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধারা এই সপ্তাহে 2 দিক থেকে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটির উপর অভিযান চালিয়ে যাচ্ছে। এই আক্রমণ অভিযানের কমান্ডাররা বলছেন যে এই 2য় সপ্তাহে ধীরে ধীরে অগ্রগতি সাধিত হচ্ছে। ফরাসি বার্তা সংস্থাকে একজন মেজর জেনারেল বলেন যে আমরা আচমকা আক্রমণের ঝুঁকির মধ্যেই রয়েছি বলেই এই লড়াইয়ে বেশ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। সেখানকার বৃহত্তম শিয়া মিলিশিয়া নেতা হাদি আল আমেরি বলেছেন যে তিকরিতে জঙ্গিদের কাছে এখন 2টো পথই খোলা রয়েছে, হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু। গত বছর গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সিরিয়ায় মানবিক পরিস্থিতি উন্নয়ন, অসামরিক লোকদের সহিংসতা থেকে রক্ষা করা এবং দেশটির সংকট মোচনে কোনো রাজনৈতিক নিষ্পত্তি সাধনে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে সংশ্লিষ্ট সকল পক্ষকে অসামরিক লোকজনকে রক্ষা করা, নির্বিচারে আক্রমণ চালানো বন্ধ করা এবং যাদের প্রয়োজন তেমন লোকজনের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর কথা বলা হয়েছিল। তবে 20টিরও বেশি ত্রাণ সংস্থার গোষ্ঠীটি বলছে যে এই সব পদক্ষেপ হয় অগ্রাহ্য করা হয়েছে কিংবা তাকে খাটো করে দেখা হয়েছে। এর ফলে সিরিয়ার জনগণ ক্রমবর্ধমান ধ্বংস, নির্যাতন ও মৃত্যুর শিকার হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইউএনএসসির এই সব পরিবর্তন দাবি করার বৈধ কর্তৃত্ব রয়েছে এই সংগঠনের সদস্যবৃন্দ এবং তাদের সহযোগীদের রাজনৈতিক, কূটনৈতিক এবং আর্থিক প্রভাব ও ক্ষমতা রয়েছে যাতে তারা এই সব পরিবর্তন সাধন করতে পারে। তবে রিপোর্টে আরও বলা হয়েছে যে সংশ্লিষ্ট সরকারগুলোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এই প্রস্তাবের দাবিগুলো বাস্তবায়ন সম্ভব নয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 190 মিডিয়াম ওয়েভ 190 মিটারে। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের 3 শীর্ষ কর্মকর্তা বুধবার আইন প্রণেতাদের বোঝাতে চেষ্টা করেন যে স্বঘোষিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করার ব্যাপারে তারা যেন অনুমোদন দেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা শ্যারন বেন তার রিপোর্টে জানিয়েছেন, যদিও রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক সেনেটররা এ বিষয়ে একমত যে চরমপন্থীদের পরাজিত করতে হবে, কিন্তু কিভাবে তা করা হবে সে বিষয়ে তাদের মধ্যে মতৈক্য নেই। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
কথিত ইসলামিক স্টেটের হুমকিকে হোয়াইট হাউস কত গুরুতর বলে মনে করছে এই পদক্ষেপে তারই প্রতিফলন ঘটেছে। ইরাকে সামরিক বাহিনীর ব্যবহার সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবং জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্টিন ডেমসি বুধবার আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেন। প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে সামরিক বাহিনীর ব্যবহার অনুমোদনের এক প্রস্তাব দেন। সেটিতে 3 বছরের কথা এবং স্থলবাহিনীর সীমিত ব্যবহারের কথা বলা ছিল। শুনানি কক্ষে যুদ্ধবিরোধী প্রতিবাদের মাঝে কেরি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বলেন যে আমেরিকাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে একটা ঐক্যজোট দেখাতে হবে।
They have to understand they can't divide us. Don't let them. They cannot intimidate us. And they have no hope of defeating us.
তাদেরকে বুঝতে হবে যে তারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে না। তাদেরকে তা করতে দেবেন না। তারা আমাদের ভীতি প্রদর্শন করতে পারে না। আমাদের পরাজিত করার কোনো আশা তাদের নেই। কিন্তু ইরাক ও আফগানিস্তানে দীর্ঘ প্রলম্বিত সংঘাতের ছায়া এখনও ওয়াশিংটনে রয়েছে। সেনেটররা মিস্টার ওবামাকে অনুমোদন দেওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করছেন। সেনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট বব মেনেন্ডেজ বলেছেন, প্রস্তাবটি স্পষ্ট নয় এবং সেখান থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট কৌশলের কথা নেই।
What I think Democrats are not willing to do is to give this or any other president an open-ended authorization for war.
ডেমোক্র্যাটরা যা করতে আগ্রহী নয় তা হচ্ছে এই প্রেসিডেন্টকে বা অন্য যে কোনো প্রেসিডেন্টকে কোনো সময়সীমা ছাড়া যুদ্ধ করার অনুমোদন দেবে না। রিপাবলিকান কমিটি চেয়ারম্যান বব কর্কার বলেন, যেভাবে অনুমোদন লেখা আছে তা সম্ভবত যথেষ্ট নয়।
The authorization for the use of military force that has been sent up is one that is limited in some ways, both in duration and relative to the activities that the commander in chief
সামরিক বাহিনী ব্যবহারের যে অনুমোদন ঠিক করা আছে তা কিছুটা সীমিত, তা সময়ের দিক থেকে এবং কি কি তৎপরতা সেদিক থেকে, অর্থাৎ কমান্ডার ইন চিফ তা পরিচালনা করতে পারেন আপনাদের মাধ্যমে। কর্কের, যিনি সম্প্রতি বাগদাদ ও ইরবিল গেছেন, বলেন ইসলামিক স্টেটের মোকাবেলায় এ পর্যন্ত ওয়াশিংটন যা করেছে তাতে সুবিধে হয়েছে ইরানের। প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এই যুক্তি দেন যে প্রস্তাবিত অনুমোদন ইসলামিক স্টেট জঙ্গিদের ও তাদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইরাকি ও সিরিয়ান সীমান্তের বাইরেও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কর্তৃত্ব ও নমনীয়তা দেবে।
ISIL as an organization is likely to evolve strategically, morphing, rebranding and associating with other terrorist groups while continuing to threaten the United States and our allies.
ISIL amon ekta shongothon jara shombhaboto kolakoushalgotobhabe onno rup dharon korbe ebong onnanno shantrashi group er shonge shongshishto hobe. ওদিকে তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দেয়া অব্যাহত রাখবে। কার্টার বলেন, ইরাক ও আফগানিস্তানে যেরকম আমেরিকার স্থলবাহিনীর দীর্ঘমেয়াদী ব্যাপক রণতৎপরতা চালানো হয়েছে, খসড়া প্রস্তাবে তা নেই। বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। ওদিকে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত ছিল, আর ইরাকি নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়ারা তিকরিতের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে লড়াই করছিল। একই সময় ইসলামিক স্টেট জঙ্গিরা সিরিয়া ও তুর্কি সীমান্তে এক ব্যাপক আক্রমণ অভিযান শুরু করে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। টেলিফোন, ইমেইল বা ইন্টারনেট সহ আধুনিক যোগাযোগ প্রযুক্তিতে এখনও পর্যন্ত দূরের যোগাযোগ বলতে শব্দ বা ছবি আদান প্রদানই মুখ্য। তবে এ বিষয়ে ব্রিটিশ বিজ্ঞানীরা যে আভাস দিচ্ছেন তাতে দূরের যোগাযোগে স্বাদ, গন্ধ ও স্পর্শ অনুভূতি পাওয়া যাবে। জর্জ পুটিচের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
হাজার মাইল দূরে থেকেও আপনি যদি আপনার আপনজনের স্পর্শ পান কেমন লাগবে? আশ্চর্য লাগছে নিশ্চয়ই, বিষয়টি আশ্চর্যই শোনায়। অথচ সেই আশ্চর্য বিষয়টিকে বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আবিষ্কার হতে চলেছে তা। ইন্টারনেটের মাধ্যমে দুই পাশে থাকা দুইজনের কথা বলা বা চ্যাট করার সময় অনুভব করবেন একে অন্যের মৃদু স্পর্শ, কিংবা উপভোগ করবেন পছন্দের সুগন্ধ বা স্বাদ। সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক আদ্রিয়ান ডেভিড চেওক বললেন, আমরা কাঁচের অদৃশ্য বাধা অতিক্রম করতে চাই।
In the real world, we can open up the glass, open the window, we can touch, we can taste.
বাস্তব জগতে আমরা কাঁচ খুলতে পারি, জানালা খুলতে পারি, স্পর্শ করতে পারি, গন্ধও নিতে পারি। শুরু করা যাক স্বাদের ধারণা থেকে। চেওক বললেন, ভিন্ন ভিন্ন স্বাদ ক্ষুদ্র ক্ষুদ্র অনুশক্তি দ্বারা তাড়িত, যা রাসায়নিক বিক্রিয়ায় জিভের ওপর অনুভূতির সৃষ্টি করে এবং নির্দিষ্ট প্রশস্ততায় ও হারে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়, যা দুটি ইলেকট্রোড বা তড়িদ্বার পুনরুৎপাদনে সক্ষম।
You put these two silver electrodes in your mouth, you put your tongue in between, and then it stimulates electrically your tongue and you get a virtual...
দুটি সিলভার তড়িদ্বার মুখে পুরে জিভের অনুভূতি পরীক্ষার চেষ্টা করলে বোঝা যায় তা থেকে উৎপাদিত বিদ্যুৎ কিভাবে জিহ্বাকে উদ্দীপ্ত করে এবং এক ধরনের সংকেত পাঠায় মস্তিষ্কে। এ পর্যন্ত বিজ্ঞানীরা টক, লবণাক্ত, মিষ্টি এবং তেতো স্বাদকে মস্তিষ্কে সংকেত পাঠানোর উপায় হিসাবে বের করতে সমর্থ হয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে এক পক্ষ অন্য পক্ষকে কিভাবে এই স্বাদ দিতে পারেন সে গবেষণা চলছে এখনও। সেন্টি নামের এক যন্ত্রের মাধ্যমে পরিবেশে গন্ধ সৃষ্টির উপায় বের করবার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। ইন্টারনেটে দুপাশের দুই যোগাযোগকারী যত দূরেই থাকুন না কেন, কথা বলা বা চ্যাট করার সময় ল্যাভেন্ডার বা জুঁই ফুলের সুবাস কিংবা ফলের বা কফির গন্ধ পাবেন ওই যন্ত্র কম্পিউটারে সংযুক্ত করার মাধ্যমে। আসলে যা ঘটে তা হচ্ছে, স্মার্টফোন বা ইন্টারনেটে চ্যাট করার যন্ত্রে একটি অ্যাপ থাকতে হয় যা থেকে চ্যাটিংয়ের সময় সুগন্ধ ছড়ায়। সেন্টি নামের ওই যন্ত্রে 100 ধরনের সুবাস ছড়ায়, তবে সুবাস শেষ হয়ে গেলে তা বদলাতে হয়। আর স্পর্শ অনুভূতির জন্য আংটির মতো একটি যন্ত্র স্থাপন করতে হয়। যদি দুজনের স্মার্টফোনের সঙ্গে ওয়্যারলেস প্রযুক্তির এই যন্ত্রটি সংযুক্ত থাকে, তবে যন্ত্রটি দুজনের কথোপকথনের সময় স্পর্শানুভূতি দেয়।
I can be in London and my friend can be in Tokyo and I can squeeze my finger and then they'll get a squeeze on their finger through the internet.
আমি যদি লন্ডন থাকি আর আমার বন্ধু যদি টোকিও থাকেন, কথা বলার সময় আমি যদি আমার আঙ্গুল সংকুচিত করি, তবে অপর প্রান্তে আমার বন্ধুও ইন্টারনেটের মাধ্যমে তা টের পাবেন। ছোট মোবাইল যন্ত্রের এই বিষয়টির নাম স্পর্শ যোগাযোগ। চেওক বললেন, এই ধরনের যন্ত্র অচিরেই হয়তো স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা হবে, হয়তো তা সংযুক্ত হবে ঘরেও, যা অনেক দূরের যোগাযোগকেও করে তুলবে অতি কাছের মতোই।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voanews.com/bangla।
এবারে রয়েছে যুব সংবাদ। নতুন একটি গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী 70টি দেশে নারীরা যে নানাভাবে আক্রমণের শিকার হচ্ছে তারও বেড়েছে, ফলে মেয়েদের শিক্ষাদানে ব্যাহত হচ্ছে। জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টে আরও বলা হয়েছে 24টি দেশে স্কুল এবং তাদের অবকাঠামো ব্যবহার করা হচ্ছে সামরিক কাজে। জেনিভা থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইনের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
গত দুদশকে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ নারীর শিক্ষা নিশ্চিত করা হয়েছে, আর এই সফলতাও বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে ওই গবেষণায় যেসব দেশে নারীর শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয় সেটাও উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গিয়েছে আফ্রিকা মহাদেশের সাহারা মরুনিম্নাঞ্চল, প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপাঞ্চল এবং পশ্চিম এশিয়ার 6,50,00,000 শিশু স্কুলে যায় না। ওই রিপোর্টে 2009 থেকে 2014 সাল পর্যন্ত মেয়েদের ওপরে যে শারীরিক অত্যাচার করা হয়েছে এমন সব ঘটনার তথ্য প্রমাণ নথিভুক্ত করা হয়েছে। এমন বেশ কিছু নৃশংস আক্রমণের ঘটনায় মানুষ এখনও মর্মাহত। 2014 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানে একটি সামরিক স্কুলে তালিবান হামলা চালিয়ে 100 বেশি শিশুকে হত্যা করে। নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিরা প্রায় 300 বেশি মেয়েকে অপহরণ করে। 2012 সালে পাকিস্তানি তালিবানরা নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের উপরে হামলা চালায়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ভেরোনিকা বিরগা বলেন, নারীর বিরুদ্ধে আরও অনেক আক্রমণ হয়েছে যা সংবাদের শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি, যেমন পাকিস্তান এবং আফগানিস্তানে মেয়েদের ওপরে তালিবানরা অ্যাসিড নিক্ষেপ করেছে এবং খাদ্য ও পানিতে বিষ দিয়েছে। বিরগা বললেন, তিনি বললেন 2013 সালে ভারতের একটি খ্রিস্টান স্কুল থেকে কয়েকজন মেয়েকে অপহরণ করা হয়। সোমালিয়ায় মেয়েদের জোর করে স্কুলে যেতে দেওয়া হয় এবং আলশাবাব জঙ্গিদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। মালি, সুদান, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানে স্কুলের মেয়েদের বিশেষ ধরনের কাপড় পরতে বাধ্য করা হচ্ছে, অন্যথায় তাদের ওপরে সহিংসতা এবং যৌন নিপীড়ন চালানো হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, শুধুমাত্র সংঘাতপূর্ণ দেশগুলোতেই নারীর ওপরে হামলা হয় না এবং অপরাধের মাত্রা যে দেশগুলোতে বেশি সেখানেও নারীরা নিগৃহীত হচ্ছেন, যেমন সেন্ট্রাল আমেরিকার অনেক কটি দেশে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, যারা সামাজিক পরিবর্তন বা নারী শিক্ষার বিপক্ষে তারাই মহিলাদের ওপরে আক্রমণ চালাচ্ছে। সাধারণভাবে বৈষম্যের কারণেই নারীর ওপরে আক্রমণ চালানো হচ্ছে। বিরগা বললেন, যাদের স্কুলে যেতে দেওয়া হয় না তারাই সবচাইতে অত্যাচারের শিকার হচ্ছেন। তিনি বললেন, এদের জোর করে শিশু বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, তারা নারী পাচারের শিকার হচ্ছে, তাদের দিয়ে বিপজ্জনক শিশু শ্রম করানো হচ্ছে। যে মেয়েরা লেখাপড়া শেখেনি তাদের সারাটা জীবনই এ ধরনের বিড়ম্বনার মাঝেই কাটাতে হচ্ছে। জাতিসংঘের ওই রিপোর্টে স্কুলের মেয়েদের ওপরে যারা আক্রমণ চালাচ্ছে তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য ওইসব দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের খবরাখবর এবং এ মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ শুরু হচ্ছে কয়েক ঘন্টা পরেই, কিন্তু তার আগে গত ম্যাচটির সংবাদ খুব সংক্ষেপে বলে নেই। 11 মার্চ ইউনাইটেড আরব আমিরাতকে 146 রানে হারিয়ে লুপ বি এর দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। 50 ওভারের ওই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 6 উইকেট হারিয়ে 341 রান করেছিল এবং 342 রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে 47.3 ওভারে আরব আমিরাত 9 উইকেট হারিয়ে তোলে 195 রান। তাদের আরেকজন যার ব্যাট করার কথা ছিল সে অসুস্থতার কারণে আর ব্যাট করতে আসেনি। যাই হোক, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ম্যাচ শুরু হবে বেশ কয়েক ঘন্টা পরে, আমাদের যুক্তরাষ্ট্র সময় রাত 9টায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায়। আর প্রথম রাউন্ড শেষ হবার শেষ ম্যাচ এটি বাংলাদেশের জন্য। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, আপনি জানেন ইতিমধ্যে, ইংল্যান্ডকে হারিয়ে, যার কারণে বাংলাদেশ দল অনেকটা চাপ মুক্ত বলে মনে হচ্ছে। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের এই শেষ ম্যাচটি নিয়ে বাংলাদেশের ভাবনা অনেকটা কম বলতে হবে।
হ্যাঁ সেলিম ভাই, তবে আশার কথা হচ্ছে যে নিজেদের প্রথম 5 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলা নিশ্চিত করতে পেরেছে তারা।
হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, আমরা সবাই জানি। শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে হেরে একটু চাপেই ছিল, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে 15 রানের যে বিশাল জয় সেটি নতুন উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে। আর এই শেষ পরীক্ষায়, কঠিন পরীক্ষায় নামার আগে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট বলা যায় অনেকেই বলছেন, লুপ এর একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ এটি বাংলাদেশের জন্য, এটিও বলছেন অনেকে।
তো অবশ্যই, আর আমি মনে করছি আসলে গত ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিনটির যথাযথ সমন্বয়ের জন্যই কিন্তু বাংলাদেশ জয়ী হতে পেরেছিল এবং এখন এই ধারাবাহিকতা টিকিয়ে রাখাই আসলে আমাদের জরুরি।
বাংলাদেশের জয়ের আশা করছেন সবাই। 2010 এবং 2013 সালে নিউজিল্যান্ড হেরেছিল বাংলাদেশের কাছে, কথা সবাই জানে, সেই জন্য এই কালকের ম্যাচে এরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তবে আমরা সবাই অপেক্ষা করছি, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় রয়েছেন আরেকটি জয়,
আরেকটি জয় দেখার জন্য। অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের ফার্গুসনে দুজন পুলিশকে আজ সকালে গুলিবিদ্ধ করা হয়। এর আগে ওই শহরের পুলিশ প্রধান বিচার বিভাগের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন যে পুলিশ বিভাগ বর্ণবাদী মনোভাব নিয়ে কাজ করেছে। বিক্ষোভকারীরা ফার্গুসন থানার বাইরে সমবেত হবার সময় এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। সেখানকার সেন্ট লুই কাউন্টি পুলিশ বিভাগের একজন সদস্যের ঘাড়ে গুলি করা হয় এবং অপর কর্মকর্তা নিকটবর্তী ওয়েবস্টার গ্রোভ শহরের পুলিশ সদস্য মুখে গুলিবিদ্ধ হন। সেন্ট লুই কাউন্টির পুলিশ প্রধান জন বেলমার বলেন যে গুলিবিদ্ধ কর্মকর্তারা জ্ঞান হারাননি, তবে তারা গুরুতর আহত হয়েছেন। সোমালিয়ায় বিভিন্ন সূত্রের খবরে প্রকাশ যে আল শাবাব জঙ্গি নেতাদের বহনকারী একটি গাড়ির উপর বাহ্যত যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণ হয়েছে। আল শাবাবের সঙ্গে ঘনিষ্ঠ সোমালি কর্মকর্তা এবং ব্যক্তিবিশেষরা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানিয়েছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বার্থিয়ার শহরের অদূরে আজ বৃহস্পতিবার রাতে এই ড্রোন আক্রমণ চালানো হয়। ওই অঞ্চলের বিভিন্ন সূত্র অনুযায়ী এই গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেটি আল শাবাব নিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা আদনান গারারের গাড়ি। মনে করা হচ্ছে যে গারার ওই বন্দুকধারীদের সঙ্গে সম্পৃক্ত যারা 2013 সালে কেনিয়ার ওয়েস্টগেট বিপণী কেন্দ্রে আক্রমণ চালিয়েছিল। ওই ঘটনায় 60 জনেরও বেশি নিহত হন। সূত্রগুলো ভয়েস অফ আমেরিকাকে জানায় যে ড্রোন হামলায় গাড়িটি বিধ্বস্ত হয়, তবে তাৎক্ষণিকভাবে এটা বোঝা যায়নি যে গারার নিহত হয়েছে কিনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের 47 জন সেনেটর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে তেহরান সরকারের কাছে যে খোলা চিঠি পাঠিয়েছেন তার সমালোচনা করেন। তিনি বলেন যে এতে যুক্তরাষ্ট্রের রাজনীতি অসংহত রূপ প্রকাশ পেয়েছে। ওই চিঠিতে সতর্ক করে দেয়া হয়েছিল যে ইরান 6 জাতিগোষ্ঠীর সঙ্গে যে চুক্তিতে পৌঁছতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট তা বাতিল করে দিতে পারবেন। দুপক্ষই এ মাসের শেষ হবার আগেই একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে এবং এই আলোচনা রোববার থেকে আবার শুরু হবার কথা। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে এই চিঠির ব্যাপারটি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছে এবং দেশগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি পরিবর্তন করার কোনো অধিকার কংগ্রেসের নেই। গত বছর গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সিরিয়ায় মানবিক পরিস্থিতি উন্নয়ন, অসামরিক লোকদের সহিংসতা থেকে রক্ষা করা এবং দেশটি সংকট মোচনে কোনো রাজনৈতিক নিষ্পত্তি সাধনে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে সংশ্লিষ্ট সকল পক্ষকে অসামরিক লোকজনকে রক্ষা করা, নির্বিচারে আক্রমণ চালানো বন্ধ করা এবং যাদের প্রয়োজন তেমন লোকজনের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর কথা বলা হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.